ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশের রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মাদক বিরোধী অভিযান চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 4 ব্যক্তি নিহত হয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কল সেন্টারকে সামনে রেখে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশের নাগরিকদের ঠকিয়ে ডলার আদায় বন্ধ করতে সক্রিয় হচ্ছে রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজার।
এছাড়াও রয়েছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে আজ সকালবেলা টেক্সাসের স্যান্টাফে শহরে স্যান্টাফে হাই স্কুলে একজন বন্দুকধারী গুলি চালনায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে। অন্য কোনো সূত্রে বলা হচ্ছে যে এ পর্যন্ত 8 জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। সেখানকার ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট বা ISD এক বিবৃতিতে জানিয়েছে, একজন সক্রিয় বন্দুকধারী সেখানকার হাই স্কুলে গুলি চালিয়েছে। স্কুল ডিস্ট্রিক্ট সেখানকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে। তারা বলছে যে পরিস্থিতি এখন সক্রিয় কিন্তু নিয়ন্ত্রিত। পুলিশ এবং অন্যান্য স্থানীয় জরুরি কর্মীদের ঘটনাস্থলে দ্রুত পাঠানো হয়েছে। তাছাড়া ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের ফেডারেল কর্মীরাও সেখানে গেছেন। হিউস্টন এবং গ্যালভেস্টনের মাঝখানে এই শহরটি অবস্থিত। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফিলিস্তিনিদের মানবাধিকার থেকে বঞ্চিত রাখার জন্যে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। জায়েদ রাদ আল হোসেন আজ জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি বিশেষ অধিবেশনে বলেন যে গাজায় 19 লক্ষ লোককে জন্ম থেকে মৃত্যু অবধি বিষাক্ত বস্তিতে বন্দি রাখা হয়েছে। এই বিশেষ অধিবেশনের লক্ষ্য ছিল দখলকৃত ফিলিস্তিনি এলাকায় ক্রম অবনতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করা। এই বিশেষ অধিবেশনে সপ্তাহে গাজা সীমান্তে বর্ধিত সহিংসতা তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে পারে। ওই সহিংসতায় 60 জনেরও বেশি লোক নিহত এবং 2,700 জন আহত হয়। নিহতদের মধ্যে একটি 8 মাসের কন্যা শিশু সহ বহু নারী ও শিশু ছিল। জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন যে গাজা সহিংসতা তদন্তে নিয়োজিত কমিশন বাস্তবে পরিস্থিতির একচুলও পরিবর্তন করতে পারবে না। গত সোমবার যুক্তরাষ্ট্র জেরুজালেমে তার দূতাবাস স্থানান্তর করার পর প্রচণ্ড প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজাকে ইসরায়েলকে পৃথক করেছে যে বেড়া সেটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এরকম পূর্বাভাস দেন যে উত্তর কোরিয়া যদি তার পরমাণু অস্ত্র পরিহার করতে রাজি হয় তাহলে দেশটি অত্যন্ত ধনী হবে, এবং তিনি আশ্বাস দেন যে কিম পরিবারকে ক্ষমতায় থাকার জন্যে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে। তবে ট্রাম্প সতর্ক করে দেন যদি সে দেশের নেতা কিম জং উন এরকম চুক্তি করতে রাজি না হন তাহলে সেই দারিদ্র পীড়িত দেশটি শেষ হয়ে যাবে। নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গের সঙ্গে তাঁর ওভাল অফিসে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সংশয় প্রকাশ করেন যে কিম এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্প্রতি দ্বিতীয়বার বৈঠকের কারণেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে 12 জুন আসন্ন শীর্ষ বৈঠক সম্পর্কে উত্তর কোরিয়ার মনোভাব পরিবর্তন হয়ে থাকতে পারে। তিনি বলেন চীনা প্রেসিডেন্ট শি হয়তো কিম জং উনের উপর প্রভাব বিস্তার করে থাকতে পারেন। ট্রাম্প অবশ্য বলেন যে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই হয়নি, যদিও পিয়ংইয়ং সরকার এই শীর্ষ বৈঠক সম্পর্কে তাদের সংশয় প্রকাশ করেছে। গতকাল দিনে আরও আগের দিকে উত্তর কোরিয়ার প্রধান আলোচক রি সন গুয়ান দক্ষিণ কোরিয়ার সরকারকে অজ্ঞ ও অযোগ্য বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পর উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে আলোচনা বন্ধ করে দেওয়ার পর পিয়ংইয়ং সোলের বিরুদ্ধে এরকম কথা বলে আসছে। ভয়েস অফ আমেরিকার বার্তা বিভাগ যখন জানতে চায় যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা শুরু না হলে কি ট্রাম্প কিম শীর্ষ বৈঠক হবে না, তখন হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স বলেন যে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন যুক্তরাষ্ট্রে যখন আসবেন তখন পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মাদক বিরোধী অভিযান চলাকালে বিভিন্ন স্থানে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার ব্যক্তি নিহত হয়েছে। ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
শুক্রবার র্যাবের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হন। এছাড়া দেশের উত্তরাঞ্চলে মাদক বিরোধী অভিযান চলাকালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় একই দিনে একজন করে দুইজন নিহত হয়েছেন। র্যাব দাবি করেছে নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। র্যাব জানিয়েছে তারা ঘটনাস্থল থেকে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য এবং কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা দেওয়া তথ্য মোতাবেক 2018 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ, এনকাউন্টার এবং ক্রস ফায়ারে অন্তত 64 জন নিহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে বলছেন যে কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে গত প্রায় 8 মাসে সেখানে জন্ম নিয়েছে 16,000 শিশু।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন গড়ে প্রায় 70 জনের মতো শিশু জন্ম নিচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেসরকারি হিসেব মতে বর্তমানে গর্ভবতী নারীর সংখ্যা 30,000-এর বেশি। গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেদেশের সেনাবাহিনী হামলা চালানো শুরুর পর থেকে এ পর্যন্ত কক্সবাজারে আশ্রয় নিয়েছেন 7 লাখের বেশি রোহিঙ্গা। কয় মাস আগে বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের যে ঢল ছিল এখন তা নেই, তবে ক্যাম্পের ভেতরেই ক্রমাগতভাবে বাড়ছে জনসংখ্যা, গর্ভবতী নারী ও
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমরা দুঃখিত, এই রিপোর্টটি প্রচারের সময় বিঘ্ন ঘটায়। ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা শপথ নিয়েছিলেন, তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা শনিবার হবে বলে শুক্রবার রায় দিল সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। এই রায়ে খুশি কংগ্রেস এবং জেডিএস দল। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
কর্ণাটক বিধানসভায় যাচাই করা হবে কারা সংখ্যাগরিষ্ঠ। অবশ্য রাজ্যপালের সায় পেয়ে বিজেপির ইয়েদুরাপ্পা ইতিমধ্যেই দুদিনের জন্য হলেও মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। এবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার আসল পরীক্ষাটি হবে। এদিন সুপ্রিম কোর্টে শনিবারই বিধানসভায় ভোট নেওয়ার সিদ্ধান্ত বলায় কংগ্রেস সম্মতি জানালেও বিজেপির আইনজীবীরা বারবার আরও সময় চেয়ে নিচ্ছিলেন, তাতে রাজি হননি বিচারপতিরা। রায়ের পরে কংগ্রেস নেতাদের এখন আশা তারাই শেষ পর্যন্ত জয়ী হবেন। রাজ্যপাল বিজেপিকে ভোটের জন্য বা সংখ্যাগরিষ্ঠতার জন্য যে 15 দিনের সময় দিয়েছিলেন সেটাই হয়তো কাল হলো। যত বেশি সময় ততই বিধায়ক কেনাবেচা বাড়তে পারে এমনই সন্দেহ ছিল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আগামীকাল শনিবার ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের বিয়ে। লন্ডনের বাইরে উইন্ডসর শহরের সেন্ট জর্জেস চ্যাপেলে, যেখানে প্রিন্স হ্যারিকে ব্যাপটাইজ করানো হয়, সেখানেই তাঁদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার কেনসিংটন প্যালেস থেকে ঘোষণা দেওয়া হয় যে মার্কেলের বাবা অসুস্থ হওয়াতে প্রিন্স চার্লস মেগান মার্কেলকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাবেন। এই সপ্তাহে মার্কেল বিয়েতে তাঁর বাবার অনুপস্থিতির কথা নিশ্চিত করেন। খবরে জানানো হয় যে বুধবার মার্কেলের বাবার হার্টের সার্জারি হয়। মনে করা হচ্ছে ঐতিহাসিক এই শহরে অনেক শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি থাকবে। এই রাজকীয় বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। 600 জন অতিথি, যাদের সঙ্গে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সরাসরি সম্পর্ক রয়েছে, তাঁদেরকে এই বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে। এছাড়া কাসলের মাঠে 2,500 সাধারণ মানুষের জন্য বিয়ে দেখার আয়োজন করা হয়েছে। ইন্দোনেশিয়ার সরকারি কৌঁসুলিরা আজ একজন উগ্রপন্থী ইসলামী ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড চেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে সে কারাগার থেকে উপর্যুপরি সন্ত্রাসী হামলা পরিকল্পনা করেছিল। ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট জামা আল সুরাতুদ্দৌলার নেতা আমান আব্দুর রহমান জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষ্যে সন্ত্রাসী আক্রমণ চালানোর পরিকল্পনা বা অন্যদের এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ব্যাপারে তার বিচার চলছে। কৌঁসুলী অনিতা দেবজানি জাকার্তায় পাঁচজন বিচারক সম্বলিত প্যানেলকে বলেন যে আব্দুর রহমান কার্যকলাপের কারণে হতাহতের ঘটনা ঘটেছে এবং ইন্দোনেশিয়ার সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী বিবাদী পক্ষ যদিও অপরাধী বলে প্রমাণিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড হতে হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলির বিরুদ্ধে ফিলিস্তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা হানান আশরাবি অভিযোগ এনেছেন যে নিকি ওয়াশিংটনকে সমর্থন দেওয়ার জন্য জাতিসংঘের সদস্যদের ভয় দেখাচ্ছেন। হেইলি গত বছর বলেছিলেন যে যুক্তরাষ্ট্র নজর রাখবে কোন কোন দেশ যুক্তরাষ্ট্রের ইচ্ছের বিরুদ্ধে ভোট দিচ্ছে। হেইলি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেছেন হামাস এবং তাদের সমর্থক ইরানের প্ররোচনায় গাজা সীমান্তে সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতায় অন্তত 60 জন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত এবং 100 আহত হয়। আমাদের ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক জ্লাটিকা হোক জানিয়েছেন বিস্তারিত, শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি প্রতিবেদনটি। বিশ্ব নেতারা এবং মানবাধিকার সংগঠনগুলো বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণের ঘটনার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা করে। সপ্তাহ জুড়ে চলতে থাকা এই বিক্ষোভ ইসরায়েলকে বিচলিত করতে পারেনি। হানান আশরাবি বলেন,
The Palestinians protesting in Gaza are protesting non-violently. If you see the smoke and the fire, this is on their own land in order to create a smoke screen so that the snipers wouldn't kill them. You don't have to be violent to be killed by Israel.
গাজার ফিলিস্তিনিরা কোনো সহিংসতা ছাড়া বিক্ষোভ করছিল। আপনারা যদি ধোঁয়া এবং আগুন দেখে থাকেন তবে তা হচ্ছে তাদের নিজেদের মাটিতে। এই ধোঁয়াশা তারা তৈরি করেছে ইসরায়েলি বন্দুকধারীদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে। ইসরায়েলিদের কাছ থেকে বাঁচতে সহিংসতার প্রয়োজন পড়ে না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দাবি, বিক্ষোভকারীরা সীমান্ত বেড়া ভেদ করার সময় তাদেরকে বাধা দেয়া হয়। হেইলি সোমবারের সহিংসতার সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের সময় এক করার জন্য হামাস নেতাদের দোষারোপ করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি যা বললেন,
Those who suggest that the Gaza violence has anything to do with the location of the American embassy are sorely mistaken. Rather, the violence comes from those who reject the existence of the state of Israel in any location. Such a motivation, the destruction of a United Nations member state, is so illegitimate as to not be worth our time in the Security Council, other than the time it takes to denounce it.
গাজার সহিংসতার সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের কোনো যোগসূত্র নেই। সহিংসতার জন্ম দিচ্ছে তারা যারা ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে, এবং এই ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে একেবারেই অবৈধ। এই জন্য নিরাপত্তা পরিষদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। হেইলির মন্তব্যকে বাস্তব বিচ্ছিন্ন এবং অত্যন্ত বিপজ্জনক বলেছেন হানান আশরাবি। Hanan Ashrawi aro bolen,
The main problem is Israeli impunity and lack of accountability for Israel. I mean, don't get me going on Ambassador Haley. Really, I think it's extremely difficult to find any relationship between reality and the words we hear coming out from the American representative here.
আসল সমস্যা হচ্ছে ইসরায়েলের দায়বদ্ধতার অভাব। আমি রাষ্ট্রদূত হেইলি সম্পর্কে কোনো মন্তব্য করছি না, তবে বাস্তবে যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি যা বলছেন তার মধ্যে আমি কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। এই ফিলিস্তিনি কর্মকর্তা হেইলির সমালোচনা করেন গত বছর যখন তিনি মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র নজর রাখবে কোন কোন দেশ যুক্তরাষ্ট্রের ইচ্ছের বিরুদ্ধে ভোট দিচ্ছে। তিনি বলেন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিকে বিশ্বের শিক্ষিকা হিসেবে কেউ নিয়োগ দেয়নি। হানান আশরাবি আরও বলেন,
There are countries that are not easily intimidated by the US or by the threats of the US representative to take down names. And I believe that the international community can be counted on so far still to do what is right.
বিশ্বে অনেক দেশ আছে যারা যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের প্রতিনিধির হুমকিতে বিচলিত হয় না। আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় বিবেচনা করবে সঠিক কোনটি। যুক্তরাষ্ট্র মঙ্গলবার জাতিসংঘের ডাকা গাজা সীমান্তে সহিংসতার তদন্তে বাধা দেয়।
Voice of America, Washington.
ব্রিটেনের প্রিন্স হ্যারি আর আমেরিকার মেগান মার্কেলের বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আর দেরি নেই। শনিবার লন্ডনের উপকণ্ঠে উইন্ডসর শহরে বর্ণাঢ্য সেই আয়োজনের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দেশের মানুষ। লন্ডন থেকে আমাদের সংবাদদাতা হেনরি রিজওয়ালের প্রতিবেদন থেকে বিস্তারিত শুনুন তাহিরা কিবরিয়ার কাছে। উইন্ডসর ক্যাসেলের বিশাল অঙ্গনে চতুর্দশ শতাব্দীর সেন্ট জর্জেস চ্যাপেল, যেখানে প্রিন্স হ্যারিকে ব্যাপটাইজ করা হয়েছিল, সেই চ্যাপেলেই শনিবার মেগান মার্কেলের সঙ্গে তার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রায় 600 আমন্ত্রিত অতিথির মধ্যে বেশিরভাগই হচ্ছেন তাদের আত্মীয় স্বজন। সেই সঙ্গে এবার ক্যাসল প্রাঙ্গণে 2,500-এরও বেশি মানুষ, সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখান দিয়ে বিশিষ্ট অতিথিরা যাওয়া আসা করবেন। একেবারে সামনাসামনি সবাই সব কিছু দেখতে পাবেন। ব্রিটিশ মনার্কিস্ট সোসাইটির সদস্য টমাস মেস আর্চার মিলস বললেন,
To me that was surprising and it was very touching because for as much as they don't like the media intrusion the royals they've invited media in they've invited the public
আমি এতে আশ্চর্য হয়েছি এবং অভিভূত হয়েছি, কারণ রাজপরিবার যেমন সংবাদ মাধ্যমের আধিক্য পছন্দ করে না, তাদেরকেও এবার আমন্ত্রণ জানিয়েছেন। তারা জনসাধারণকেও আমন্ত্রণ জানিয়েছেন। তারা তাদের এই বিশেষ দিনটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চান। ভারতের মুম্বাই শহরের দাতব্য প্রতিষ্ঠান মাইনা মহিলা ফাউন্ডেশনের 4 সদস্যকে নেমন্তন্ন করা হয়েছে। এই ব্যবসায়ী প্রতিষ্ঠান, এই বেসরকারি প্রতিষ্ঠান ভারতে মুম্বাই শহরের বস্তি এলাকায় স্যানিটারি পণ্য সরবরাহ করে। মেগান মার্কেল গত বছর গিয়েছিলেন সেখানে এবং অতিথিদের কোনো উপহার না দিয়ে ওই প্রতিষ্ঠানে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। সোহানি জেলো তার বক্তব্য,
We're representing not just MENA but also the women across urban slums in the city and India as well. I think there's a lot on
Amra kebol MENA pratinidhitto korchi na, amra oi nagoranchol ebong gota bharoter sokol bosti elakar pratinidhi. Amar mone hoy e theke onek kichui tule dhora hoy, onek chap royeche. Donna Werner juktorashtrer Connecticut rajyo theke giyechen, tini bollen,
Every little girl is read fairy tales from her childhood on by her mother and she always dreams of becoming a princess and living in a castle.
প্রতিটি শিশুকন্যাকে তার মা ছেলেবেলায় রূপকথার গল্প পড়ে শোনান এবং সে একদিন রাজকুমারী হওয়ার, কোনো এক দুর্গে বসবাস করার স্বপ্ন দেখে। আমি বলবো এটাই সেই স্বপ্নের বাস্তবায়ন। হ্যাঁ, একেবারে বাস্তব জীবনের রূপকথা। উইন্ডসরের রান্নাঘরে 600 অতিথির খাবার তৈরি করা হচ্ছে। হ্যারি ও মেগান সব কিছু আয়োজনে জড়িত, তারা সব খাবারের স্বাদ চেখে দেখছেন। শুরু থেকে শেষ অবধি সব খুঁটিনাটি খতিয়ে দেখছেন তারা। অনেকে ভাবছেন খাবারের মধ্যে আমেরিকান খাবার কি থাকবে, হটডগ থাকবে কি,
দেশের মানুষই নয়, দূর দূরান্ত থেকে অনেকে গিয়েছেন সেখানে, আর হাজার হাজার মানুষ টেলিভিশনের মিনি পর্দায় আধুনিক সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেক কিছু দেখবেন যা আগে দেখা যায়নি।
Hello.
এখন রয়েছে আমাদের নিয়মিত আয়োজন কলিন শো আলাপন। আজকের বিষয় হচ্ছে কেমন করছেন সিলিকন ভ্যালিতে বাংলাদেশি প্রযুক্তিবিদরা। সঞ্চালন করছেন রোকেয়া কাদার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ
সবাইকে, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের শুক্রবারের নিয়মিত আলাপনের আলোচনায়। তো সেলিম, এই তো কয়েকদিন ঘুরে এলে সিলিকন ভ্যালিতে, এখন সিলিকন ভ্যালি কোথায় এবং কি,
এইটাই
সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই।
সিলিকন ভ্যালি কোথায় আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু আমি শুনেছি সেখানে সিলিকন ভ্যালিতে যারা কাজ করেন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছি সিলিকন ভ্যালি কি, সিলিকন ভ্যালির জায়গাটি কোথায়। আসলে সিলিকন ভ্যালি জায়গাটি আসলে সান ফ্রান্সিসকো এবং সান হোজে নামে দুটো
শহর ক্যালিফোর্নিয়া,
হ্যাঁ দুটো শহর এবং পাহাড়ি শহর, এর মাঝখানে যে মোটামুটি একটা সমতল ভূমি, হ্যাঁ ওই ভূমিটির নাম। এবং এই সিলিকন ভ্যালি হচ্ছে বিশ্বের সবচেয়ে
তাক লাগানো, সবকিছু আশ্চর্য অবাক করার স্থান,
একেবারে মানে বিশ্বের তথ্য প্রযুক্তির যত বড় বড় প্রতিষ্ঠান সেগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে এই সিলিকন ভ্যালি। এবং আপনি যেভাবে আমাকে জিজ্ঞেস করলেন, আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি আসলে কোন জায়গাটি সিলিকন ভ্যালি, এবং তার গুগলে একজন ভদ্রলোক আছেন শিশির খান নাম, তিনি সিলিকন ভ্যালির একটি বর্ণনা দিয়েছেন, আমার কাছে রেকর্ড আছে, আমি পরে শোনাবো। কিন্তু আপাতত
আজকে তো কোনো অতিথি যোগ দিচ্ছেন কি?
আমাদের অতিথি যোগ দিচ্ছে, আমি একটু পরে অতিথিকে টেলিফোনে ধরবো, এখনো পাইনি। সিইও কাউসার জামাল, উনি অ্যাসেন্ট টেকনোলজি ইনকের সিইও। অ্যাসেন্ট টেকনোলজি
মানে সবকিছু প্রযুক্তির একটা স্থান এই সিলিকন ভ্যালি, ফেসবুক গুগল সবকিছু মিলিয়ে, তো
ফেসবুক গুগল ইয়াহু, তারপরে মানে এগুলো তো আপনার সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠান, এছাড়া অন্যান্য যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে, কম্পিউটার, IBM, মাইক্রোসফট, তারপরে টেসলা গাড়ি, যেটা ইলেকট্রনিক গাড়ি, এটা সহ মোটামুটি পৃথিবীর এই মুহূর্তের তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সবগুলোর মোটামুটি হেডকোয়ার্টার হচ্ছে
সব দুর্গ ওইখানে
সিলিকন ভ্যালি। এটা তো বড় বড় গুলো, এবং ছোট ছোট যারা একেবারে নতুন হিসেবে স্টার্টআপ কোম্পানি বলে, নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে যারা শুরু করছে তাদেরও এখানে মানে বিগিনিংটা এখানে হচ্ছে এই সিলিকন ভ্যালিতে।
কিন্তু একটা জিনিস আমি জানতে চাই সেলিম, যখন নিজের চোখে সেখানে গিয়ে দেখলে যে একেবারে পাশাপাশি এতগুলো প্রযুক্তি প্রতিষ্ঠান, একেবারে আধুনিক যন্ত্রপাতি সব কিছু নিয়ে একটা প্রতিযোগিতামূলক একটা তাদের মধ্যে তো নিশ্চয়ই আছে একটা ব্যাপার।
এই এই আপনার এই প্রশ্নের একটি সহজ মানে সহজ না কঠিন উত্তর, সহজ প্রশ্ন কঠিন উত্তর, সেটি হলো যে এত বড় বড় প্রতিষ্ঠান, বিশ্ববিখ্যাত সব প্রতিষ্ঠান সবাই এক নামে জানে, ফেসবুকের নাম সবাই জানে, গুগলের নাম সবাই জানে, কিন্তু যন্ত্রপাতি নেই তাদের ওখানে।
সব কিছু একটা তো আছে
বেশি না, যেটা আছে সেগুলো হলো মাইক্রোচিপস, ওই চিপসের কারণে, হ্যাঁ সিলিকন, এই জন্যই হ্যাঁ এটাই হলো সবচেয়ে মজার ব্যাপার। যে আমি ওখানে একটা কম্পিউটার মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে গিয়েছিলাম, কম্পিউটারের একেবারে কম্পিউটারের প্রথম দিকের হিস্ট্রি এবং শেষের দিকের হিস্ট্রি। প্রথম
এই যে কম্পিউটার মিউজিয়ামে গেলে, আমি আমাদের দর্শক শ্রোতাদের বলতে যাচ্ছি যে এটা তো আমরা আমাদের কোনো টেলিভিশনের অনুষ্ঠানে দেখাতে পারবো,
আমরা নিশ্চয়ই দেখাবো, আমি মানে
তাহলে আগামীতে আমাদের টেলিভিশনে যে নিয়মিত
প্রত্যেকটা অন্তত চার থেকে পাঁচটা পর্ব, টেলিভিশন পর্ব আমি করব আশা করছি, তার মধ্যে গুগল নিয়ে একটা, লিঙ্কডইন নিয়ে একটা, মাইক্রোসফট নিয়ে একটা, IBM নিয়ে একটা।
আচ্ছা আমাকে একটা ধারণা দাও যে যখন তুমি গেলে সিলিকন ভ্যালিতে, তুমি তো একটা চিন্তা ভাবনা নিয়ে গিয়েছিলে, একটা ধারণা নিয়ে গিয়েছিলে, সেই ধারণার সাথে মিল পেলে নাকি আরো অবাক করার কিছু ছিল?
আসলে আরো অবাক করার কিছুই ছিল, আমি তো ধারণা নিয়ে গিয়েছিলাম যে অন্তত গুগল, বিশেষ করে আমি যদি ধরি গুগলের কথা, যে গুগল অফিসে যদি যাই সেখানে হয়তো আমরা এখানে যেসব মানে যন্ত্রপাতি যেসব প্রতিষ্ঠানগুলো সেগুলোতে গেলে নানান রকম জিনিসপত্র দেখি, গুগলে গেলে হয়তো দেখবো এরকম বড় বড় স্থাপনা, কিন্তু গুগলে আমি যদিও গুগলে আসলে ভিতরে ইনসাইডের যে ট্যুর এটা সাধারণত মানুষ যারা ভিজিটর তাদেরকে দেওয়া হয় না, কিন্তু আমি যেহেতু আগে যোগাযোগ করে গিয়েছিলাম, বাংলাদেশের বাংলাদেশিদের মধ্যে প্রথম যিনি গুগলে চাকরি পেয়েছিলেন শিশির খান, তিনি আমাকে স্কট করে নিয়ে গিয়েছিলেন এবং পুরো গুগলের ভেতরে বাইরে সব কিছু দেখিয়েছিলেন। এবং এই শিশির খান হচ্ছেন আমরা যারা প্রতিনিয়ত গুগলে ম্যাপ ব্রাউজ গুগল আর্থ করি, এই আর্থের যে টিম ছিল তার একজন, ছজনের ভিতরে বোধহয় একজন, তিনি বলা যায় যে গুগল আর্থের
একমাত্র বাঙালি,
একমাত্র বাঙালি, তিনি ওই গুগল আর্থ প্রজেক্টে ছিলেন আর কি। না এমনি বাঙালি গুগলে আরো আছে, উনি বললেন যে সব মিলে 72 জন বাঙালি কাজ করে, হ্যাঁ এই প্রকল্পে গুগল আর্থ তিনি করেছিলেন। হ্যাঁ তো ওটাও আমি তার বক্তব্য এনেছি শোনাবো, কিন্তু আপনার প্রশ্ন যেটা করছিলেন যে অবাক করার বিষয় কি হলো, সেটা হলো যে কিছু না দেখা, এত এত বড় বড় জায়গাতে গিয়ে আমি দেখি যে অফিস আদালত ফাঁকা, বড় বড় চেয়ার টেবিলে নির্বাহীরা বসে আছেন ছোট্ট একটা ল্যাপটপ নিয়ে, এবং ওটাই তাদের অফিস,
ওই ল্যাপটপেই কাজ হচ্ছে, ল্যাপটপটাই তাদের দপ্তরের কাজকর্ম। বাহ, চমৎকার।
আমার আমার সঙ্গে যিনি যোগ দেওয়ার কথা, আমার মনে হয় আমরা
কাসের জামালকে
একটু ধরার জন্য বলতে পারি,
ওই সিইও অ্যাসেন টেকনোলজি তিনি। আচ্ছা
আচ্ছা
আচ্ছা, ওপার থেকে আমাদের প্রযোজিকা এবং আমাদের যিনি আজকে উপস্থাপিকা তাহেরা কিবরিয়া এবং সঞ্জনা ফিরোজ দুজনেই টেলিফোনে দেখছি যে চেষ্টা করছেন কাসের জামালের সাথে টেলিফোন সংযোগ স্থাপন করতে। তাহলে আমরা অন্য কথা দিয়ে
শোনা, আমার কাছে প্রথম যেটি জানতে চেয়েছিলেন যে কি অবাক করা বিষয়, সেটি আরেকটি বিষয় হলো যে এই স্টার্ট আপ কোম্পানিগুলো প্রযুক্তি ক্ষেত্রে যারা এখানে শুরু করতে চাই, এখান থেকে বড় যেগুলো হয়েছে তো সেগুলোর কথা বাদ দিলাম, কিন্তু তারা তো একসময় ছোট কোম্পানি ছিল। ফেসবুক এখন $500 বিলিয়ন কোম্পানি, কিন্তু ফেসবুক তো এখন এক জায়গা থেকে শুরু করেছিল। তো এরকম গুগল ফেসবুক যারা বড় বড় প্রতিষ্ঠান এখন হয়েছে, তারা শুরু করেছিল যেই জায়গা থেকে, তখন তাদের খুব ক্ষুদ্র অবস্থা ছিল, এবং শুরু করতে যারা সহায়তা করেন সেরকম একটি অর্গানাইজেশন হচ্ছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের বাংলাদেশি দুজন রিপ্রেজেন্টেটিভ আছেন, একজন হচ্ছেন আনিসুজ্জামান, একজন হচ্ছেন আবুল নুরুজ্জামান। নুরুজ্জামান কীভাবে ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে মানুষকে স্টার্ট আপে সহায়তা করে, ছোটো ছোটো প্রযুক্তি কোম্পানি গড়তে সহায়তা করে, ফান্ডিং করে, কাদের কাছ থেকে টাকা পয়সা এনে তাদেরকে বলে যে তোমার প্রজেক্ট ভালো, তুমি একটা অ্যাপ তৈরি করবা, ওকে এত টাকা খরচ হবে, আমি তোমার এই টাকা জোগাড় করে দিচ্ছি, শুরু করো। তো এইরকম যে প্রতিষ্ঠানগুলো অনেকগুলো আছে, তার ভিতরে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে অন্যতম একটি, যার
মানে এগুলো সহায়তাকারী প্রতিষ্ঠান,
সহায়তাকারী প্রতিষ্ঠান, কনসালটেন্সি এবং ওই সব প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু স্টার্ট আপ বলে ওদেরকে, শুরু করবার জন্য যে ফান্ডিং এর ব্যবস্থা, ওদের টাকা নেই কিন্তু ওরা অন্য কারো
পয়সা নিয়ে জোগাড় করে দেয়,
কে বলে যে এই প্রপোজাল, একটা অ্যাপ তৈরি হবে, ধরি যদি এরকম হয় যে পৃথিবীর সব মিডিয়া একটা অ্যাপের মাধ্যমে দেখা যাবে, সেরকম একটা অ্যাপ তৈরি করার আমি প্রপোজাল দিলাম, তখন ফেনক্স থেকে বললো যে এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে আপনাকে আমরা ফান্ডিংয়ের, এটা $1 মিলিয়ন লাগবে শুরু করতে, আমরা ফান্ডিংয়ের ব্যবস্থা করছি, আপনি অফিস আদালত দেখে শুরু করেন। তারা আমার এই প্রপোজাল নিয়ে নুরুজ্জামান তার একটি বক্তব্য আমি শোনাই কিভাবে শুরু করেছে এবং বাংলাদেশে কারা কারা।
হ্যাঁ ওপারে বলতে হবে।
আচ্ছা ইতিমধ্যে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আপা, ওই যে কাসের জামাল সিইও অ্যাসেন্ট টেকনোলজি, তাকে আমরা একটু স্বাগত জানিয়ে নেই।
বেশ,
কাসের জামাল আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমি এবং রোকেয়া হায়দার আছেন স্টুডিওতে, দুজন আমরা আপনার সঙ্গে আজকে কথা বলবো, আপনাদের সিলিকন ভ্যালির নানান বিষয় নিয়ে আপনাকে আপনার কাছে জানতে চাইবো, শ্রোতারাও টেলিফোন করে আপনাকে প্রশ্ন করবেন। তো তার আগে আমি রোকেয়াপাকে বলছিলাম যে ভেঞ্চার ক্যাপিটালে গিয়েছিলাম, ওই নুরুজ্জামানের সঙ্গে কথা হলো এবং তিনি কিভাবে কিভাবে স্টার্ট আপ কোম্পানিগুলোর জন্য ফান্ড এর ব্যবস্থা করেন সেই কথা বলছিলেন, আমি একটু শোনাই তার রেকর্ড করা কথা। জি,
আমি আসলে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের পার্টনার, আমি এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের বাংলাদেশের যেসব স্টার্ট আপ কোম্পানি আমরা ইনভেস্ট করি সেই সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো।
জি, ফেনক্সটা ভেঞ্চার ক্যাপিটালটা আসলে কী কাজ করে যদি খুব সংক্ষেপে প্রথমে এটাই জানা?
স্যার, সো ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল আসলে আপনার ইজ এ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, যেটা আপনার ধরেন স্টার্ট আপ কোম্পানিকে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট এবং অ্যাডভাইস এবং নলেজ বিভিন্ন রকমভাবে সহায়তা দিয়ে থাকে। এটা যেভাবে কাজ করে, আসলে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বিভিন্ন রকমের কর্পোরেট এবং ফ্যামিলি ফান্ড এবং থেকে ফান্ড রেজিং করে, সেই ফান্ডগুলো আপনার বিভিন্ন রকমের টেকনোলজি ওরিয়েন্টেড কোম্পানিতে আমরা এই এই টাকাগুলো ডিপ্লয়মেন্ট করি আর কি। তো ফেনক্স এই পর্যন্ত আমাদের প্রায় 19টার মতো ফান্ড আছে, যেখানে আমাদের মানে ওভার বিলিয়ন ডলার আন্ডার ম্যানেজমেন্ট। আমরা এই পর্যন্ত 130টার উপরে কোম্পানিতে, স্টার্ট আপ কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করেছি, যেগুলো আপনার মেজরিটি হচ্ছে সিলিকন ভ্যালিতে, এর বাইরে জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অন্যান্য দেশের সাথে সাথেও আমরা বাংলাদেশে আসলে ইনভেস্টমেন্ট করেছি। আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট প্রায় 2-3 বছর হয়ে যাচ্ছে আমরা যখন শুরু করেছি, তো এখন আমরা বাংলাদেশে অনেকগুলো কোম্পানিতে এই এই ইনভেস্টমেন্ট করি।
আচ্ছা, বাংলাদেশে কোন কোন কোম্পানিতে করেছিল এটা জিজ্ঞেস করেছিলাম, যে ফেনক্স থেকে বাংলাদেশে আপনার, আপনি ইতিমধ্যে শুনেছেন যে উবারের মতো বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান হয়েছে, মোটরসাইকেলের জন্য একটা হয়েছে যে আপনি টেলিফোনের অ্যাপে টিপ দেবেন, মোটরসাইকেল চলে আসবে আপনাকে নিতে। তারপরে মোবাইল কেনাকাটা, আপনি ঘরে বসে অর্ডার দেবেন, আপনার বাসায় গিয়ে পাঠিয়ে দিয়ে আসবে। তো এরকম কয়েকটা প্রজেক্টে, এটা খুব ওই অ্যাপ ভিত্তিক কিন্তু,
আচ্ছা,
এই ফেনক্স করেছে। তো আমি কোন কোন কোম্পানিতে করেছে জিজ্ঞেস করেছিলাম, নুরুজ্জামানের আরও ছোট্ট একটু সাউন্ড বাইট শোনাই।
তো বাংলাদেশে আমরা যেসব সেক্টরে এই এই ইনভেস্টমেন্টগুলো করতেছি, এগুলো মোর আপনার ই কমার্স রিলেটেড, পেমেন্ট, ই কমার্স, রাইড শেয়ার, এইসব ক্ষেত্রে। যেমন আমেরিকাতে আপনার উবার আছে বা লিফট আছে, ঠিক বাংলাদেশে ঠিক একই রকমের যারা করতেছে ওই টাইপের একটা সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করছি। আমাদের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে সহজ.কম, বাংলাদেশে গেলে আপনি দেখতে পারবেন যে বাসের টিকিট অথবা এখন রাইড শেয়ার, মোটর বাইক রাইড শেয়ার, সহজ সার্ভিস আপনি নিতে পারবেন, পাঠাওয়ার মতো আর কি, পাঠাওয়ার কম্পিটিটর বলতে পারেন আর কি। আর আরেকটা কোম্পানিতে আমরা আরও দুইটা কোম্পানি করছি, যেরকম আপনার আজকের ডিল .com এবং বাগডুম .com, এই দুইটাই হচ্ছে বাংলাদেশের দুটো বৃহত্তর ই কমার্স সাইট। আপনারা যদি দেশের দৈনন্দিন জীবনযাপনের জন্য কিছু কিনতে হয়, তারপর আজকের ডিল .com অথবা বাগডুম .com এ গিয়ে কিনতে পারবেন আর কি, অ্যামাজনের মতো আর কি সাইট।
এই ফান্ডিং এর ব্যাপারে কিভাবে আপনারা ঠিক করেন, ক্রাইটেরিয়া ঠিক করেন কিভাবে, কেউ প্রপোজাল দেয় তারপরে এটা নিয়ে যাচাই বাছাই হয়, নাকি আপনাদের কোনো ক্রাইটেরিয়া করা আছে?
হ্যাঁ, আমাদের আসলে প্রত্যেকটা ফান্ডের একটা একটা করে উদ্দেশ্য গোল আছে। বাংলাদেশের যে ফান্ডটা আছে সেটা আসলে আমরা, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এমন কোনো কোম্পানিতে করা যেটা বাংলাদেশের 160 মিলিয়ন মানে 16 কোটি মানুষের কাজে আসবে এরকম একটা প্রোডাক্ট, রাইট?
জি, এই বাংলাদেশে কোন কোন খাতে, প্রযুক্তি খাতে
তারা, আমরা কসে জামালের সাথে একটু কথা বলি।
ঠিক আছে,
মানে উনি তো এই যে প্রতিষ্ঠানে আছেন,
ওনার প্রতিষ্ঠানও অনেকটা এই যে ভেনক্স ক্যাপিটালের মতোই। এছাড়া উনি আরও কিছু কাজ করেন, যেরকম জব প্লেসমেন্টের জন্য অনেককে অনেক সহায়তা করেন টেকনোলজি ফিল্ডে। যেরকম আমি বললাম যে বাংলাদেশে গুগলে 72 জন বাঙালি কাজ করে, কোনো না কোনো ভাবে তারা এসছে কারো না কারো রেফারেন্স। কাউসার জামালের প্রতিষ্ঠানে এরকমও কাজ করা হয়।
ওনার কাছ থেকে আমরা শুনি ওনার প্রতিষ্ঠানের কাজকর্ম বিষয়ে। কাউসার জামাল, আপনি তো ওই যে অ্যাসেন্ট টেকনোলজিতে আছেন, তো আপনাদের সংক্ষেপে যদি বলেন যে আপনার এই প্রতিষ্ঠানের মূল কাজটা কি?
তো আমরা ইজ আ টেকনোলজি সলিউশন ড্রিভেন কোম্পানি। আমরা, আমাদেরকে তিন ভাবে বলা যায়। আমরা একটা আইটি কনসাল্টিং কোম্পানি। কনসাল্টিং এর মধ্যে আমাদের ফোকাস হচ্ছে এখন ডেটা সায়েন্স, যেটা সবাই এখন খুব বড়ভাবে করে, আপনার বিগ ডেটা অ্যানালিটিক্স যেটাকে আমরা বলছি, ডেটা অ্যানালিটিক্স এন্ড সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অনেক বড় একটা জিনিস। মানে এখন আইটিতে মনে করেন এই দুইটা জিনিসই অনেক প্রাধান্য পায় এবং এভরি আইটি বিগ লিডার্স আর ওয়ারিড অ্যাবাউট দিস টু থিংস, যে মানে আমার কাছে অনেক ডেটা আছে, আমি এটা নিয়ে কি করতে পারি, যে কোনো সেক্টরে হোক, রিটেলে হোক, মার্কেটিং এ হোক, টেলিকমে হোক, হেলথ কেয়ারে হোক। তো এখন ডেটার থ্রুতে আপনি আপনার সব অ্যানালিসিস করবেন এবং এটা আপনাকে আপনার কোম্পানিকে অন্য কোম্পানি থেকে ডেফার করবে। দ্যাটস দ্য ডেটা গেম ইজ গোয়িং অন ইন দ্য টেকনোলজি ওয়ার্ল্ড রাইট নাও। আরেকটা হচ্ছে যেহেতু ডেটা গেম হচ্ছে, তো কিছু খারাপ মানুষও থাকে, তাই না? ওরা হ্যাক করার চেষ্টা করে, ব্রিজ করার চেষ্টা, আপনারা জানেন যে টার্গেটে অনেক বড় ব্রিজ হয়েছে যেটা টার্গেটের 60 মিলিয়ন মানুষের ডেটা।
হ্যাঁ, যে জন্য সাইবার সিকিউরিটির প্রশ্নটা অনেক বিরাট হয়ে দেখা দিচ্ছে আজকাল।
জি জি, এক্স্যাক্টলি, সাইবার সিকিউরিটি। তো এই দুইটা ক্ষেত্রে আমরা আমাদের মূল প্রাধান্য এখন দিতেছি। আরেকটা হচ্ছে যে আইটি কনসালটিং বলতে যেটা উনি বললো, মানে সেলিম ভাই যেটা বললো, জি ডেফিনেটলি। সো এইগুলো করতে তো মানুষ লাগে, জনবল লাগে, তাই না?
হ্যাঁ অবশ্যই।
জনবল তো আর কোথাও মানে এমনি পাওয়া যায় না, মানে স্কুল থেকে বের হলেও তারা অত মানে সবকিছু
দক্ষতা নয়। হ্যাঁ
রাইট, তখন ওদেরকে আমরা ট্রেনিং দেই। ওদের ওরা ওরা আমাদের সাথে ছোট ছোট প্রজেক্ট করে, দুই একটা প্রজেক্ট করে, দুইটা ট্রেনিং করে, তখন এই ছেলেগুলো আরো স্কিলফুল হয়ে যায়। দেন ওদের মার্কেটে মনে করেন যে ভ্যালু বেড়ে যায়, তখন আমাদেরও সুবিধা হয়। তখন আমাদের যে ক্লায়েন্টরা আছে, তখন আমরা ওদেরকে আমাদের ক্লায়েন্টের কাছেও নিয়ে আসি। সো ওভাবেই আমরা জড়িত, মানে বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি যে ছেলে যেগুলো গ্র্যাজুয়েট হচ্ছে, যারা ইন্টার্নশিপ খুঁজছে, তাদেরকে আমরা ইন্টার্নশিপের ডিরেকশন দিচ্ছি। আমাদের এখানে কিছু মানুষ ইন্টার্নশিপের জড়িত থাকে। তারপর যেহেতু আমরা বাংলাদেশি কোম্পানি, তার সাথে আমাদের আরো মানুষের সাথে পরিচয় আছে, সো উই রেফার দেম, ডিরেক্ট দেম। আরেকটা হচ্ছে যে যারা ভ্যালিতে আসতে চায়, যে মুভ, আমরা দুই একজনকে হেল্প করেছি এখানে মুভ করতেও। তারা একজন নিউ ইয়র্ক থেকে মুভ করলো, একজন সিয়াটল একটু পাশেই কিন্তু তাও মুভ করেছে, একজন টেক্সাস থেকে মুভ করেছে। সো উই গিভ দেম দা ইনসাইড অ্যাবাউট দা ইন্ডাস্ট্রি। যে
একটা কথা, একটা প্রশ্ন আমার, যে আপনারা জব প্লেসমেন্ট মানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তো সেটা কি শুধু সিলিকন ভ্যালিতে বা অন্য দেশে কোথাও করছেন কি না, আমেরিকার অন্যান্য কোনো শহরে ব্যবস্থা করেন কি?
অন্যান্য শহরে করছি। আমাদের ক্লায়েন্ট তো ম্যাডাম, আমাদের ক্লায়েন্ট তো কয়েক জায়গায় আছে, উই ডু দ্যাট, ইয়েস।
সেটাই
প্রাধান্য পায় সিলিকন ভ্যালি, আরকানসাস, বিকজ এই দুই জায়গায় আমার নিজের অফিস আছে। আরো আমরা টেক্সাসে করি, টেক্সাসে করেছি আমরা, আমাদের ক্লায়েন্ট আছে। সো আমরা উই কভার 5 to 7 states অ্যাকচুয়ালি।
আচ্ছা, তো যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও করেন, যেমন বাংলাদেশে?
বাংলাদেশে আমরা, আমাদের অফিস আছে, আমরা বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে আমরা কনসাল্টিং করি, ফিনটেক মার্কেট যেটাকে বলে, ব্যাংকিং সেক্টর। আমাদের ডোমেইন হচ্ছে মানে টেলকো এন্ড ফিনটেক। ফিনটেকে পড়ে যাচ্ছে আপনার সব ব্যাংকগুলো, সিকিউরিটি এক্সচেঞ্জগুলো, মানে এটাকে নাম দেওয়া হয় ফিনটেক মার্কেট, মানে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মার্কেট। তো ওইখানে আমরা ঢাকা থেকেও আমরা ছেলে পেলে তৈরি করে আনার চেষ্টা করছি। অনেক অনেকখানি সবকিছু, কিছু কোম্পানির কিছু সেক্রেটও থাকে যে সবকিছু বলা যায় না খুব ওপেনলি, আপনি জানেন। বাট তাও আমরা ওখান থেকেও, আমরা বুয়েটের ছেলেগুলো আমাদের সাথে কাজ করছে, আমাদের সাথে কিছু এনএসইউ ছেলেরা কাজ করছে, যারা ওইখানে 4 ইয়ার গ্রাজুয়েট করে, যারা এখন অন্য অন্য বড় বড় কোম্পানিতে কাজ করছে, তাদেরও কিছু ইচ্ছা আছে যে দে ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্য ভ্যালি অর
সিলিকন ভ্যালি
ফর হিয়ার এন্ড ওয়ার্ক।
আচ্ছা, সিলিকন ভ্যালিতে, সিলিকন ভ্যালিতে বাংলাদেশি মানে অন্যান্য পৃথিবীর অন্যান্য মানুষের পাশাপাশি বাংলাদেশি প্রযুক্তিবিদের সংখ্যা কত হতে পারে আপনার ধারণা?
প্রযুক্তিবিদের সংখ্যা,
এমনি মানুষের সংখ্যা তো আমি আমি শুনলাম বিভিন্ন জনের কাছে যে প্রায় 7-8 হাজার শুধু ওই সিলিকন ভ্যালি বেসড বিভিন্ন
প্রফেশন, তারা তো ওইখানে কাজে
3 থেকে 4 হাজার মানুষ আমাদের
এই এই প্রযুক্তি খাতে কাজ করছে না? তাও তো বিরাট সংখ্যা। হ্যাঁ, ভালো ভালো সংখ্যা। তো আমি তো দেখলাম যে কয়েকটা বড় প্রতিষ্ঠান আছে, সবগুলোতেই বাংলাদেশি কেউ না কেউ আছেন এবং ভালো পজিশনেই আছেন
সবাই। কারণ আমরা তো বাইরে থেকে, আমরা না বাইরে থেকে মানুষজন শুনে বেশিরভাগই ভারত থেকে আসছে,
ভারত থেকে অসংখ্য,
ভারত এবং
চীন থেকে অসংখ্য,
এবং এখানেও না ইউরোপে অন্যান্য দেশেও ছড়িয়ে এখন গেছেন, কিন্তু বাংলাদেশিরা একেবারেই নেই সেটা অনেকে আবার মনে করতো যে হয়তো খুব সামান্য সংখ্যক। তবে তুমি যেমন দেখে এসে,
আমাদের সামান্য নয় আপনারা বেশি দেখেন, বিকজ ভারত বিলিয়ন পিপলের কান্ট্রি, রাইট? আমরা 70 মিলিয়ন পিপল, তো ওই ক্ষেত্রে ভারত অনেক বেশি দেখা যায়। আমরাও আছি, মানে বাঙালি বাংলাদেশি অ্যাকচুয়ালি আমি বলতে পারি, অনেকে আছে এখন, আপনি H1 এও আসে, তারপর আপনার L1 আসে, অনেক অনেক কোম্পানির এক একটা শাখা থাকে। স্যামসাং R&D যেমন আছে বাংলাদেশে, তারা কিছু মানুষ এখানে আনে, গুগল কিছু R&D করে বাংলাদেশে, ওদের কিছু মানুষ আছে, কারণ আমরা তো দেখা করতেছি, তাদের সাথে মিশতেছি, কথা বলছি, তৈরি করেছি
তাদের, তো হ্যাঁ আসারই কথা। আমি শ্রোতাদের বলে দিই, আপনারা আজকে শুক্রবারের আলাপনে আলোচনা শুনছেন সিলিকন ভ্যালি নিয়ে, ক্যালিফোর্নিয়া রাজ্যে। আপনারা জানেন যে প্রযুক্তির একটি বিশেষ স্থান, যেটা তথ্য প্রযুক্তি এবং বিশ্বের মানে প্রযুক্তির একেবারে কেন্দ্রস্থল যেটাকে বলা হয় সিলিকন ভ্যালি, সেটা সেখানে অবস্থিত এবং সেখান থেকে
মাক্কা অফ টেকনোলজি বলে, মাক্কা অফ টেকনোলজি। হজ করতে হলে যদি সৌদি যেতে হয় তাহলে টেকনোলজির জন্য সিলিকন ভ্যালি।
আচ্ছা, সিলিকন ভ্যালি হচ্ছে মক্কা অফ টেকনোলজি, আর মক্কা অফ টেকনোলজির ভিতরে মক্কা অফ বিজনেস হলো আপনার প্রতিষ্ঠান। আমি আপনার ওখানে যে গেলাম টেকমার্ট, টেকমার্ট হচ্ছে আপা আমি একটু বর্ণনা করি প্রায়।
আমাদের একজন শ্রোতা কিন্তু লাইনে আছে,
আচ্ছা
আমরা নিয়ে নিই, দীপক স্যার হচ্ছে, উনি প্রায় ফোন করেন। হ্যালো,
আমিও
ভালো আছি।
তা আমি দীপক চক্রবর্তী বলছিলাম বাংলাদেশ পঞ্চগড় থেকে।
বলুন,
যে বিষয় নিয়ে আলোচনা করতেছেন তারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম আর কি মানে কতটুকু আর কি দক্ষতা থেকে ওখানে যে চাকরি করেন এবং জব করেন, তা এখানে কতগুলো বাংলাদেশি আমাদের বাংলাদেশি আছেন,
আর
কি হচ্ছে আমাদের কি এরকম কি বাংলাদেশে কি অফিস করার কি এরকম কি সিদ্ধান্ত কি আছে, যে মানে আমাদের তরুণ প্রজন্ম যে এই কাজের সঙ্গে যে কতটুকু আর কি মানে জড়িত থাকবে আর কি, এবং কি কাজের সঙ্গে আগ্রহী আর কি,
তার সাথে কথা বলছিলাম এইসব বিষয়ে আলোচনা করছিলাম যে এখন বাংলাদেশিরা নেই এটার বলা যায় না, যথেষ্ট
এবং খুব ভালো ভালো জায়গাতে বড় বড় জায়গাতে প্রতিষ্ঠানে
আছে
এবং গুরুত্বপূর্ণ কাজ
করছেন। দীপক চক্রবর্তী, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি মন দিয়ে অনুষ্ঠান শুনেন, আপনার সব প্রশ্নের জবাব পেয়ে
যাবেন। আপু, আমি কিন্তু মন দিয়ে অনুষ্ঠানটা শুনতেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে তরুণ প্রজন্ম, যেমন আমরা ব্যক্তিগত আমরা তাই ইচ্ছা করি আমরা বাংলাদেশে এরকম অফিস হলে আমাদের জন্য আর কি অনেক সুবিধা হবে আর কি।
জি, বুঝতে পেরেছি। আমরা আলোচনা করব, আমরা জিজ্ঞেস করব কাউসার জামালকে, ওনার অফিস অলরেডি আছে ওখানে।
হ্যাঁ, অনেকেই বলছেন যে এখানে মানে সিলিকন ভ্যালিতে গুগল এবং অন্যান্য কাজে বাংলাদেশিরা যে আছে সেটা তার জন্য খুবই ভালো লাগছে, এবং বিদেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরছি আমরা, সেটা নাসরিন তানভীর, মোহাম্মদ আমিন, আনিসুল কবির, তারপরে মোহাম্মদ আনিসুল কবির আবারও লিখছেন যে এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আর আরিফ রহমান, মোহাম্মদ সোহেল, নূর আলম খান, পীযূষ কর্মকার, আহমেদ মুনির, তারা অনুষ্ঠান দেখছেন, এবং সহজ ডট কম অনেক দিন সেবা দিয়ে
যাচ্ছে, ফিনিক্স ক্যাপিটালের একটি সংগঠন।
মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ মাসুদুর রহমান, তিনি এটি প্রশ্ন করছেন কওসার জামালকে যে ফেসবুকে অপসংস্কৃতি প্রতিরোধে কোনো কাজ হচ্ছে কি। কওসার জামাল, আপনি প্রশ্নটি শুনলেন? একজন শ্রোতা প্রশ্ন করছেন, মোহাম্মদ মাসুদুর রহমান, যে ফেসবুকে অপসংস্কৃতি প্রতিরোধে কি কোনো কাজ করছেন?
আমরা তো সোশ্যাল মিডিয়াতে তো মানে সিকিউরিটি ওয়াইজ, তারপর আপনার যে জিনিসগুলো মানে সিকিউরিটি ইজ আ বিগ কনসার্ন,
আবারও সেই সাইবার সিকিউরিটির প্রশ্ন আসছে।
হ্যাঁ, তো
এসেই যায় অপসংস্কৃতি বলুন বা যেটা আমাদের পছন্দ না, অপসংস্কৃতি বলতেও অনেকের কাছে অনেক মানে ধারণাটা ভিন্ন হতে পারে,
চেষ্টা
চলছে যে কিছুদিন আগে যে তথ্য চুরির ব্যাপার ঘটলো,
বিশাল তথ্য চুরি, তারপরে
সেখান থেকে আরো অ্যালার্ট হয়েছে মানে এই সব সোশ্যাল সাইট গুলো
ফেসবুকের।
আমি যেটা বলছিলাম যে আমি তিন দিন থেকে যে সব রেকর্ড করে এনেছি, আমি চাচ্ছিলাম একটু একটু করে শোনাতে, অল্প
তার কিছু আমরা শুনি, কিছু কিছু মন্তব্য
আমাদের গুগলের, যে বলছিলাম যে গুগল আর্থের টিমের কাজ করেছেন শিশির খান, গুগলের প্রথম বাঙালি, তার একটু সাউন্ড বাইট শুনি।
সিলিকন ভ্যালিতে আসলে এখানে অনেকগুলো সিলিকন বেসড কোম্পানি মানে চিপস বেসড কোম্পানি আছে, তো আপনি যদি ভ্যালি হিসেবে দেখেন, ভ্যালিতে আসলে তৈরি হয়েছে দুটো মাউন্টেন দিয়ে, একটা সান্তাক্রুজ মাউন্টেন একটা ওয়েস্টে, আর একটা আপনার আমরা মিশন পিক বলে ভুলে গেছি নামটা আসলে, বাট ওখানে আপনার আমাদের ইস্ট সাইডে, ইস্ট সাইডে আর একটা একটা মাউন্টেন রেঞ্জ আছে। সো এই দুইটা মাউন্টেন রেঞ্জের মাঝখানে যে ভ্যালিটা, এখানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক আপনার সিলিকন বেসড কোম্পানি আছে, এই জন্য এই জায়গাটার নাম সিলিকন ভ্যালি হয়েছে।
হ্যাঁ,
তো এখন আর সিলিকন ভ্যালি অতটুকু নেই হয়তো, বা এখন কম চিপস কোম্পানি আছে, বাট এখন ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি সবচেয়ে বেশি। বাট ওই হচ্ছে ওর নাম,
মানে মূল সিলিকন ভ্যালির ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এই দুই পাহাড়ের মাঝখানের এই এলাকাটাই সব টেকনোলজি হাব তৈরি হয়েছে, এই কারণে এটাকে সিলিকন ভ্যালি বলা হয়।
বিটুইন দোজ টু মাউন্টেন এবং নর্থে হচ্ছে আপনার সান ফ্রান্সিসকো সিটি অ্যান্ড সাউথে স্যান হোসে সিটি, তো এই এই চারটার দিকে ধরলে এর মাঝখানে যাওয়া যাচ্ছে সবই সিলিকন ভ্যালি।
আচ্ছা, গুগলে আপনি 2004 থেকে কাজ করছেন, এই 2004 থেকে এই পর্যন্ত দশ প্রায় কত বছর,
চোদ্দ বছরে
আপনি কীরকম পরিবর্তন দেখলেন?
অনেক,
শুরু থেকে এই পর্যন্ত
অনেক। আমি যখন শুরু করেছি তখন আমাদের টোটাল হেড কাউন্ট, মানে আমাদের এমপ্লয়ি ছিল 1200, এখন সেখান থেকে 82,000।
এবং এর ভিতর বাংলাদেশি কতজন? আপনি যখন আসছিলেন তখন বাংলাদেশি কি পরিমাণে ছিল?
আমি ছিলাম ফার্স্ট বাংলাদেশি, আর আমার কয়েক মাস পরে দু একজন জয়েন করেছিল। আমাদের অ্যাট দ্যাট টাইম আমাদের টোটাল পাঁচজন ছিলাম, চারজন ছিলাম সরি।
আচ্ছা,
আর এখন আছে 72 জন। তো যেটা বলতে নিয়েছিলাম যে যখন আপনি একটা পপুলেশন গ্রোথ ফ্রম 1000 থেকে 82,000 চলে যায়, আপনি কোনো কিছুই স্কেল ঠিক মতো করতে পারবেন না। তো তখনই যে কালচারটা ছিল এখন একটুখানি কমে গেছে, তারপরেও আমি বলবো যে গুগল স্টিল ইনভাইট, স্টিল ওপেন, এসব বিভিন্ন যে ট্রেডস গুগল ডিএনএ বলি আমরা, সেটা এখন আছে আর কি।
আচ্ছা, আপনি মানে বিশ্ববিখ্যাত, বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন, ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের প্রথম বাংলাদেশি, এখন বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে আগের তুলনায় 14-15 বা 20 বছর আগের তুলনায় অনেক বেশি এগিয়েছে, এবং আপনি জানেন কিছুদিন আগে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট লঞ্চিং হয়েছে মহাকাশে, এটাকে কীভাবে দেখছেন?
অবশ্যই পজিটিভলি, কারণ আমি আসলে দূরে থাকি, দেশে খুব একটা যাওয়া হয় না, তারপরে খোঁজ খবর রাখা হয়, এবং ওখানে যারা ইন্ডাস্ট্রি লিডার আছে তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, প্লাস আমাদের শুধু আমি না, আমাদের এখানে যারা বাঙালি যারা আছেন তারা অ্যাক্টিভলি ইনভলভ ইন বাংলাদেশ ইন মেনি ওয়ে।
শুনলেন শিশির খানের বক্তব্য।
হ্যাঁ, তো
সিলিকন ভ্যালি, হ্যাঁ,
বিশাল এই সিলিকন ভ্যালিতে বাঙালি মহিলারাও তো কাজ করছেন।
হ্যাঁ হ্যাঁ, একদম, ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে এগিয়ে যাচ্ছে, এবং পুরো একটা, আমি বুয়েটের নাম নিতেই হচ্ছে, কারণ ওখানে 90% হলো বুয়েটের পাস করা গ্রাজুয়েট, বুয়েট থেকে পিএইচডি করতে আসছে বিভিন্ন জায়গায়, তারপরে
সিলিকন ভ্যালিতে
কাজ করছে। আমার সঙ্গে দুজন মেয়ের কথা হলো, খুব মেধাবী এবং খুব ব্রাইট, দেখতেও ভালো, একজন হচ্ছে অ্যামাজনে কাজ করেন আর একজন হচ্ছে ইন্টেলে কাজ করেন, তিনজনের সঙ্গে কথা হয়েছে, ইন্টেলে একজন, অ্যামাজনে একজন, মার্ভেল একজন, মার্ভেল যে আপনি জানেন বিশ্ববিখ্যাত চিপস কোম্পানি। ওই তো এই মুহূর্তে আমি শোনাতে পারি শান্তনু, শান্তনু হচ্ছে ইসে কাজ করে অ্যামাজনে, এবং অ্যামাজনের অ্যালেক্সাকে সবাই চেনে, যে আপনি বলবেন অ্যালেক্সা একটা গান শোনাও, তখন সে গান শোনাবে, অ্যালেক্সা এ করো সে করো,
প্রকাশ হয়েছে। এর প্রথম কারণ হচ্ছে এর কাস্টমার অবসেশন, আমরা বলি এটা হচ্ছে এক নম্বর ওদের অ্যামাজনের প্রিন্সিপাল, যে আপনার যারা ব্যবহারকারী রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া। তো আমাদের সব, এবং এটা আমরা প্রত্যেকটা দৈনিক কার্যকলাপে এই জিনিসটাকে আমাদের বারবার মনে করিয়ে দেওয়া হয়, এবং আমরাও সেটা মনে করি, আমাদের সব কাজ শুরু হয় ব্যবহারকারীদের সাইড থেকে, এবং তারপর আমরা চিন্তা করি সেটাকে কীভাবে আরও বেশি
সুবিধা,
হ্যাঁ, সুবিধা দেওয়া যায়, আর কী কী করলে ব্যবহারকারীরা আরও বেশি ব্যবহার করতে পারবে জিনিসটা। তো আমার, আমি অ্যালেক্সা যে প্রোডাক্টটা অ্যামাজনের নতুন,
আসলে
অ্যালেক্সা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন?
হ্যাঁ তো আরো দুই তিন
জন, মানে কাস্টমার সেন্ট্রিক, মানে কাস্টমার ইউজ গুলো কি কি, ওইগুলো প্রাধান্য ওনারা দেয়, বিকজ এভরিথিং ইজ কাস্টমার ড্রিভেন, কাস্টমার কি চায়। আমি সকালে অ্যালেক্সাকে বলবো, অ্যালেক্সা ওয়াজ দ্য ওয়েদার আউটসাইড, তখন অ্যালেক্সা আমাকে বলবে ওয়েদার এত সেলসিয়াস বা এত ডিগ্রি, আমার চাবিটা কোথায়, অ্যালেক্সা আমাকে বলে দিবে। সকালে হয়তো আমি উঠে বলতে পারি যে অ্যালেক্সা একটা গান ছাড়ো যেটা আমার মন ভালো হবে, আমি জবে যাওয়ার আগে একটু গান শুনতে, তো এটাও অ্যালেক্সা করবে, তো সে আপনাকে রিড করে, আপনার মাইন্ডটা রিড করে, এবং আপনাকে একটা প্রোফাইল বানায়, সে আপনার জন্য কাজ করে। যখন আপনার বাচ্চা আসে বলবে, তখন সে আবার তার বাচ্চার মাইন্ডটা নিয়ে সে ওই ওইগুলো দিবে।
তার মানে অ্যালেক্সা হচ্ছে একটি ছোট্ট মেশিন,
রোবট,
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 হ্যাঁ, সে সবই বলে দিচ্ছে,
সেই সবই, হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং।
এবং এই রোবটের সঙ্গে একজন বাঙালি মেয়ে কাজ করছে,
হ্যাঁ হ্যাঁ,
এটাই সবচেয়ে,
সেই তো। কিন্তু এই রোবটকে আমি রেখে দিলাম এবং তারপরে আমি হয়তো বাইরে থেকে যদি জিজ্ঞেস করি যে আমার চাবিটা আমি রেখে এসেছি কোথায় পাবো,
এক্স্যাক্টলি ও বলে দিতে পারবে, হ্যাঁ, যদি আপনি ওকে মানে ইয়া ইউ হ্যাভ টু ট্রেন, আপনার ভয়েস থেকে ট্রেন হয়, তারপর আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে, তখন ও জানে যদি যে এখানে রাখেন আপনি, তখন সে বলবে যে এখানে তুমি রেখেছো।
কিন্তু হারিয়ে যাওয়া চাবি কি খুঁজে দেবে?
না, খুঁজে দিতে পারবে না,
কিন্তু
নির্ধারিত জায়গায়। আচ্ছা আচ্ছা, বুঝলাম।
ভয়েস কমান্ড, হ্যাঁ, সে বসে থাকে এক জায়গায়, ওয়াইফাই এর উপর চলে, আপনার বাসার ওয়াইফাই সে কানেক্ট করে ইন্টারনেটের উপর থেকে। শি ইজ জাস্ট অ্যাসিস্ট্যান্ট বলা যায়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন আপনি। এরকম গুগলেরও আছে, গুগলেরও আছে, অ্যামাজনের আছে, আরো অনেকেই করতেছে। একটা জিনিস যেটা শেয়ার করতে চাই আপনাদের সাথে, যেহেতু আপনাদের শ্রোতারা আছে, হোয়াট ইজ কামিং নেক্সট, আমরা এটা বলতে চাই যে এই যে বাংলাদেশ থেকে ছেলে পেলে আসতে হবে, আমি কিছু সেক্টর গুলো অত বলা যাবে না, আমি বলতে চাই যে যারা এখন ব্যাচেলার্স করতেছে, যারা এখন আন্ডার গ্রাড করতেছে মানে বা মাস্টার্স করতেছে বুয়েটের সবগুলো, ঢাকা ইউনিভার্সিটি, এনএসইউ, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তো আমাদের অনেকখানি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক ছেলে আসতেছে, তাই না? আপনাদের যে বললেন যে দুজন, আমি জানি যে এনএসইউ থেকে ফুল ব্রাইটে আসছে, পারিয়াম হাজিবিন, শি ডিড হিস হার পিএইচডি ইন স্ট্যানফোর্ড, উইচ ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ। আর একজন জাহিদ একটা ছেলে, ও এখানে পিএইচডি করেছে, সো দিজ আর অল লাইক দে আর ওয়ার্কিং ইন গুড। সো হ্যাঁ, পাবলিক থেকেও আসতেছে এটা আমি বলতে চাই, এবং প্রাইভেট থেকেও আসতেছে কিন্তু আমেরিকাতে, ঠিক আছে?
হ্যাঁ, কারণ অনেকেই জানতে চায় যে এখানে সিলিকন ভ্যালির কথা জানতে পেরে ভালো লাগলো, তো সেখানে কিভাবে আসা যায়?
আমি একটা তো হচ্ছে দেখেন, পড়াশোনা করে আমি বলি যে মানে দেয়ার ইজ নাথিং কল ব্রেইন ড্রেইন, হ্যাঁ, ব্রেইন ড্রেইন বলি আমি। আমরা অনেক সময় মনে করি আমাদের মেধাবী ছেলে এখানে চলে আসতেছে, তারপর বাংলাদেশে যাচ্ছে না, ওই মেন্টালিটিটা আমাদের বন্ধ করতে হবে। কারণ আমেরিকাতে অনেক রিসোর্স আছে, অনেক আর এন ডি তে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, আমাদের কান্ট্রি অনেক উঠতেছে
না। কিন্তু কথা জামাল, যেমন তাওহিদ ইসলাম প্রশ্ন করছেন, বাংলাদেশে থেকে কোনো কাজ করার সুযোগ আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রদের?
হ্যাঁ,
অবশ্যই আছে, হ্যাঁ, অবশ্যই আছে। এখানেই আমরা যাচ্ছিলাম যে স্কুল কলেজ কিছু কাজ করে কোলাবোরেশন কর্পোরেটের সাথে, ওখানে জড়িত হওয়া, বাংলাদেশি যে বড় কোম্পানি গুলো আসে তাদের সাথে ইন্টার্নশিপ দিয়ে শুরু করা, এবং আস্তে আস্তে রিচ আউট করা, আমাদের মতো কিছু, আমরাও তো ছোট কোম্পানি, বাট আরো বড় বড় কোম্পানি আছে যারা বাঙালিরা ওন করে আমেরিকাতে, ওদের সাথে রিচ আউট করা এবং নিজেকে লিঙ্কডইনে ভালো প্রোফাইল রাখা। লিঙ্কডইনে আমরা সবকিছু দেখি,
লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে প্রফেশনাল প্রোফাইল,
ফেসবুকে লাভ নেই, ফেসবুকে ইজ ওকে ফর সোশ্যাল, বাট লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক। আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনি আপনার লিঙ্কডইনের নেটওয়ার্কটা বাড়ান, আপনি মানুষের সাথে আরো বেশি কানেক্ট করেন, এবং আপনার যে ভালো ভালো প্রজেক্ট করছেন,
বলছেন যে মোহাম্মদ আনিসুল কবির জসির, উনি লিখছেন যে ক্যান টেক এনি অনলাইন কোর্স টু গেট জবস ইন ইউএসএ, কি বলবেন?
অনলাইন ওভাবে তো হবে না, মানে একটা 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 ক্ষেত্র ধরে করতে হবে, কোন এমন কোন কোর্স নেই। আমেরিকাতে আসার শুধু একটাই উপায়, একটা হচ্ছে যারা কোম্পানি আছে তারা কোম্পানি হিসাবে ইন্টার ট্রান্সফার কোম্পানি দিয়ে আনতে পারে, আর একটা হচ্ছে যে এক বছরে H1 হয়, H1B যেটাকে বলা হয়, যে স্পেশালিটি ওয়ার্কার যেটা হায়ার করে লটারির মাধ্যমে, ওইটার মাধ্যমে বাংলাদেশে যারা ব্যাচেলার্স এবং মাস্টার্স ছেলে আছে তারা যদি কোনো কোম্পানি পায় তারা অ্যাপ্লাই করতে পারে। এখন নিজে থেকে করতে পারবে না, একটা কোম্পানি তাকে যোগাযোগ করতে হবে যে এই ছেলেটা এত ভালো, এই ছেলেটা এত ভালো কাজ জানে, সেটা বাংলাদেশি হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তানি হোক, বা আমি জাস্ট বলতেছি ব্রডার এশিয়ান যে কোনো কান্ট্রিতে হোক, তারা ওইভাবে আনতে পারে যে এই ছেলেটাকে আমরা হায়ার করবো এবং এটা লটারির মাধ্যমে যায়। সো ডেফিনেটলি দেখেন, ঘুরে ফিরে কিন্তু স্কিলসটা খুব ইম্পর্টেন্ট, আর এখন যে যেই যুগ চলতেছে, আপনার স্কিলস দুনিয়া যেখানেই থাকুক না কেন মানুষ কিন্তু ইউটিলাইজ করতে পারে, যেটা আপনার অনলাইন ইন্টারনেট মাধ্যমে বাংলাদেশ থেকেও মানুষ কাজ করতে পারে। আমরা এটাকে বলি রিমোট ওয়ার্ক, প্রজেক্টে কিন্তু রিমোটলিও কাজ করা যায়। আর একটা জিনিস হচ্ছে এখন ক্লাউড অনেক চলে গেছে না, সবকিছু এখন ক্লাউডে যাচ্ছে, যেমন অ্যামাজন ওদের ক্লাউড আছে, গুগল ক্লাউড আছে, অ্যাজুর ক্লাউড আছে, সো আমাদের ডেটা যেটা আমরা ক্লাউডে নিতেছি, সো ইটস ভেরি ইজি টু অ্যাক্সেস ওয়েন ইউ হ্যাভ ইন্টারনেট কানেকশন, এবং বাংলাদেশে এখন অনেক ভালো ইন্টারনেট কানেকশন
আছে। যেমন আমাদের একদম হাতে সময় নেই, আমি সবশেষে একটি ছোট্ট প্রশ্ন, যে এই ফেক আইডি বন্ধ করার উপায় কি, যদি খুব সংক্ষেপে বলেন?
ফেসবুকে
ফেক আইডি এখন অনেকেই প্রশ্ন করছেন সেটা।
আমার যেটা হচ্ছে, যদি আপনারা জানেন সেটা রিপোর্ট করেন। এখন আমরা তো করতে পারি না, ফেসবুক রান বাই ফেসবুক মার্ক জাকারবার্গ, আমরা বলতে পারি। যদি আপনি একটা জানেন, যেমন আমি অনেক সময় করি, আমি যদি দেখি যে এটা ফেক মনে হচ্ছে, আমি রিসার্চ করে দেখলাম যে ওনার কোনো তথ্য কিছু নেই, আমার কোনো লাইক দিল বা ডিসলাইক দিল, আমি এটা রিপোর্ট করে দিই। সো স্টার্ট রিপোর্টিং, তখন ওরা অ্যাকশন নেয়।
সেলিম, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই।
আমি একটা কথা খালি বলবো যে স্টুডেন্টরা, যারা নতুন স্টুডেন্ট, ওদেরকে আপনারা প্রমোট করেন ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়ালিটি, ইন্টারনেট অফ থিংস, এইগুলোতে ফোকাস করতে। আর আমাদের ইউনিভার্সিটিগুলোকে বাংলাদেশে বলতে হবে যে কর্পোরেটের সাথে কাজ করতে, যেটা বাংলাদেশে একাডেমিক এবং কর্পোরেটের কোনো মিল নেই। ঢাকা ইউনিভার্সিটি কোনোদিন একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে কাজ করে না। তো এটা করতে হবে, এই মিংলিংটা আপনারা আমাদের জন্য করেন, তাহলে আমরা এই ছেলেগুলোকে আনতে পারবো। কারণ আমাদের জন্য মেধাটা ইম্পর্টেন্ট, যদি মেধা না থাকে আমরা আনতে পারবো না, কেউ হেল্প করতে পারবে না।
একদম,
মেধা এবং কাজের দক্ষতা দুটো মিলিয়ে।
আসলে আজকে সময় একেবারে শেষ। কাউসার জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে সাবজেক্টগুলোর কথা বললেন, এগুলো যেন বাংলাদেশে সত্যিকারভাবেই প্র্যাকটিস করা হয় এবং পড়ানো হয়, যাতে সিলিকন ভ্যালি বাংলাদেশেই তৈরি হতে পারে।
কাজ এবং পড়াশোনার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শুনছিলেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেনের সঞ্চালনায় আজকের নিয়মিত আয়োজন আলাপন। এবং এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সানজানা ফিরোজ। সংক্ষিপ্ত সংবাদ হচ্ছে এই যে, হ্যারিস কাউন্টি শেরিফ জানাচ্ছেন যে আজ সকালবেলা টেক্সাসের স্যান্টাফে শহরে স্যান্টাফে হাই স্কুলে একজন বন্দুকধারী গুলি চালনায় অন্তত 8 জনের প্রাণহানি ঘটেছে। হিউস্টন শহরের কাছে আজ সকালেই গুলি চালানোর কথা জানিয়ে পুলিশ ডাকা হয়। সেখানকার ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট বা ISD এক বিবৃতিতে জানিয়েছিল যে অনেকেই আহত হয়েছে, কিন্তু ঠিক কতজন আহত হয়েছে সে কথা জানায়নি। ওই অঞ্চলের অনেক হাসপাতাল থেকে জানানো হয় যে তারা আহতদের চিকিৎসা করছে। CNN টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ওই স্কুলের সহকারী অধ্যক্ষ ক্রিস রিচার্ডসন সংবাদদাতাদের বলেন যে সন্দেহভাজন লোকটিকে আটক করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফিলিস্তিনিদের মানবাধিকার থেকে বঞ্চিত রাখার জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। জায়েদ রাদ আল হাসান আজ জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি বিশেষ অধিবেশনে বলেন যে গাজায় 19 লক্ষ লোককে জন্ম থেকে মৃত্যু অবধি বিষাক্ত বস্তিতে বন্দী রাখা হয়েছে। এই বিশেষ অধিবেশনের লক্ষ্য ছিল দখলকৃত ফিলিস্তিনি এলাকায় ক্রম অবনতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করা। এই বিশেষ অধিবেশন এই সপ্তাহে গাজার সীমান্তে বর্ধিত সহিংসতা তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে পারে। তবে পরিষদে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন যে গাজা সহিংসতার তদন্তে নিয়োজিত কমিশন বাস্তবে পরিস্থিতি একচুলও পরিবর্তন করতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এরকম আভাস দেন যে উত্তর কোরিয়া যদি তার পরমাণু অস্ত্র পরিহার করতে রাজি হয় তাহলে দেশটি অত্যন্ত ধনী হবে, এবং তিনি আশ্বাস দেন যে কিম পরিবারকে ক্ষমতায় থাকার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে। তবে ট্রাম্প সতর্ক করে দেন, যদি সে দেশের নেতা কিম জং উন এরকম চুক্তি করতে রাজি না হন তাহলে সেই দারিদ্র পীড়িত দেশটি শেষ হয়ে যাবে। আগামীকাল শনিবার ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের বিয়ে। লন্ডনের বাইরে উইন্ডসর শহরে সেন্ট জর্জেস চ্যাপলে, যেখানে প্রিন্স হ্যারিকে ব্যাপটাইজ করানো হয়, সেখানেই তাদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার কেনজিংটন প্যালেস থেকে ঘোষণা দেওয়া হয় যে মার্কেলের বাবা অসুস্থ হওয়াতে প্রিন্স চার্লস মেগান মার্কেলকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাবেন। খবরে জানানো হয় বুধবার মার্কেলের বাবার হার্টের সার্জারি হয়। মনে করা হচ্ছে যে ঐতিহাসিক এই শহরে অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত থাকবে। এই রাজকীয় বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন মাইকেল টপিনস্কি, এবং আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.